ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ বৈঠকের পার্শ্ব বৈঠক হিসেবে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বৈঠক করেছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনার পর এদেশের প্রধানমন্ত্রীর মহিলাদের সুরক্ষার প্রতি আরো যত্নবান হওয়া উচিত বলেছেন ক্রিস্টিন লাগার্দে।
অধ্যাপক আলী রিয়াজের সাক্ষাৎকার।
নৈতিক ইসলামে বিশ্বাস করেন, তারা বলেন যে ইসলামের একটা ব্যাখ্যা আছে, এক ধরনের অনমনীয়তা আমরা দেখতে পাই।
এছাড়াও রয়েছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। তবে এখন শুনবেন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে ওয়াশিংটনে যাওয়ার যে আমন্ত্রণ জানিয়েছেন সেই প্রস্তাব তিনি গ্রহণ করতে আগ্রহী। রাষ্ট্রীয় পরিচালিত রিয়া নভোস্তি সংবাদ সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ জানিয়েছেন, পুতিন এই ধরনের বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, আমরা এই তথ্য পেয়েছি যে আমেরিকান প্রেসিডেন্ট এক টেলিফোন বার্তায় আমন্ত্রণ যে জানিয়েছেন সে সম্পর্কে ইতিমধ্যেই সবাই অবগত রয়েছেন এবং এতে কোনো গোপনীয়তা নেই। প্রেসিডেন্ট বলেছেন, পুতিনকে তিনি হোয়াইট হাউসে স্বাগত জানাবেন। এর আগেও ট্রাম্প এবং পুতিন ওয়াশিংটনে সম্ভাব্য শীর্ষ বৈঠক করার বিষয়ে একমত হন। মার্চ মাসের ২০ তারিখে ট্রাম্প পুতিনকে ফোন করে স্বাগত জানিয়েছিলেন। হোয়াইট হাউস এবং ক্রেমলিন জানিয়েছে ওই সময়ই তারা মুখোমুখি বৈঠক করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। বিশ্লেষকেরা জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সিআইএ পরিচালক মাইক পম্পেও যে গোপনে পিয়ংইয়ং সফর করেন তা বিশেষ ইতিবাচক ইঙ্গিত বহন করে। তারা বলেন, যুক্তরাষ্ট্র সুবুদ্ধি সম্পন্ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে যাতে করে এই আলোচনার মধ্য দিয়েই ওয়াশিংটন এবং পিয়ংইয়ং এর মধ্যে একটি শীর্ষ বৈঠকের প্রস্তুতি গ্রহণের সম্ভাবনা আরও বাড়ল। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার মনোনয়ন প্রাপ্ত পম্পেও কিম জং উনের সঙ্গে ইস্টারের সপ্তাহান্তে সাক্ষাৎ করেছিলেন। তিনি বলেন, ওই বৈঠক ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং দুদেশের মধ্যেও সুসম্পর্ক তৈরি হয়েছে। পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে আরেকটি রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত নেই। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেনের পক্ষ থেকে যে ক্ষেপণাস্ত্রের আঘাত হানা হয় তার পরে তারা একথা জানিয়েছেন। তবে ওয়াশিংটনের কর্মকর্তারা এবং তার মিত্ররা এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ বৈঠকের পার্শ্ব বৈঠক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বৈঠক করেছেন। এ বিষয়ে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর বিস্তারিত রিপোর্ট।
বৈঠকে রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। শহীদুল হক বলেন, তার ভাষায়, রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারত তার অবস্থানের অনেক পরিবর্তন করেছে যা আমাদের চিন্তার কাছাকাছি। ভারত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করছে, তবে এ প্রসঙ্গে তিনি আর বিস্তারিত কিছুই জানাননি। শহীদুল হক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নিয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন। এদিকে তিস্তা নদীর পানি ইস্যু নিয়ে হাসিনা নরেন্দ্র মোদী বৈঠকে আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপাক্ষিক সব বিষয়ই আলোচনা হয়েছে। এদিকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক টুইট বার্তায় দুই প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত হয়ে গেল বৃহস্পতিবার মধ্যরাতে। বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে তিনজন ছাত্রীকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এ বিষয়টি নিয়ে আমির খসরুর আরেকটি রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপতথ্য বা গুজব এবং সরকার বিরোধী বক্তব্য ছড়ানোর মাধ্যমে তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল।
হল নিরাপত্তাহীনতায় পড়ত, যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাতেই ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করে। ওই সংগঠন শুক্রবার বিকেলে ছাত্রী নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং সমাবেশ করেছে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন,
রাতের অন্ধকারে তাদেরকে হল ছেড়ে যেতে বাধ্য করেছে, তাদেরকে হুমকি দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক স্থানে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশে শুক্রবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 5 জন অসামরিক লোক প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত 10 জন আহত হয়েছে। স্থানীয় সরকারের মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে যারা ওই হামলার শিকার হয়েছেন তারা একটি গাড়িতে করে নাঙ্গারহারের রাজধানী জালালাবাদ থেকে হাসাকা মিনা শহরে যাওয়ার পথেই রাস্তায় পেতে রাখা বোমার সঙ্গে গাড়িটি ধাক্কা লাগার ফলে বিস্ফোরণ ঘটে। আতাউল্লাহ খোগানি জানিয়েছেন, ওই আক্রমণে 4 জন শিশু এবং 2 জন মহিলা আহত হয়েছেন। তিনি আরও জানান, আফগান সরকারের নিয়ন্ত্রণাধীন নয় এমন এক প্রত্যন্ত গ্রামে বিস্ফোরণটি ঘটে। তাৎক্ষণিকভাবে ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF এর প্রধান ক্রিস্টিন লাগার্ডে বলেছেন যে ভারতে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনার পর এদেশের প্রধানমন্ত্রী মহিলাদের সুরক্ষার প্রতি আরও যত্নবান হওয়া উচিত। বিষয়টি নিয়ে পরবাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
IMF এর প্রধান ক্রিস্টিন লাগার্ডে বলেছেন, ভারতের আর্থিক উন্নতি অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু সাম্প্রতিককালে সেখানে 2 নাবালিকাকে জঘন্যভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত মেয়েদের নিরাপত্তায় আরও গুরুত্ব দেওয়া। গত সপ্তাহে 2টি 7 ও 8 বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের খবর সামনে এসেছে। ক্রিস্টিন লাগার্দে বলেন, শুধু মেয়েদের ব্যাপারে কথা বলা নয়, তাদের নিরাপত্তার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও গুরুত্ব দিতে হবে, কারণ ভারতের মেয়েদের জন্য সেটা জরুরি। এবছরের শুরুতে দাভোসে IMF এর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের কথা খুব বেশি না বলায় তিনি ক্ষুব্ধ হন বলে ক্রিস্টিন লাগার্দে জানিয়েছেন। যদিও একই সঙ্গে পরিচিত এই নারীবাদী বলেছেন, ভারতের মেয়েদের নিরাপত্তার ব্যাপারে তার এই সব বক্তব্য একেবারেই তার নিজস্ব মতামত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের কেন্দ্রীয় সরকার যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিল। এই মর্মে সুপ্রিম কোর্টে একটি চিঠিও জমা দিয়েছে কেন্দ্রের সরকার। এ বিষয়টি নিয়ে পরমাশিস ঘোষ রায়ের আরেকটি রিপোর্ট।
চিঠিতে কেন্দ্র 0 থেকে 12 বছরের শিশুকে ধর্ষণে সর্বোচ্চ সাজার প্রস্তাবও দিয়েছে। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে এই প্রস্তাব জমা দিয়েছে দেশের কেন্দ্রীয় সরকার। এর আগে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী তার মন্ত্রককে 12 বছরের কম বয়সে শিশুকে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সংস্থান রাখতে পক্সো আইনে সংশোধনের কাজ শুরু করতে বলেন। প্রসঙ্গত বলা যেতে পারে, পক্সো আইনে মৃত্যুদণ্ডের সংস্থান নেই, এক্ষেত্রে সর্বাধিক সাজা যাবজ্জীবন কারাদণ্ড। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় 8 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতেই মানেকা গান্ধী ওই প্রস্তাব দিয়েছিলেন বলেই সরকারি সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জাপানে মাউন্ট লো আগ্নেয়গিরিতে 250 বছরের মধ্যে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত ঘটেছে। আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে যায় এবং উদ্গিরণের সঙ্গে পাথরও ছিটকে পড়তে দেখা গেছে। জাপানের আবহাওয়া সংস্থা এবং স্থানীয় সংবাদ মাধ্যমের ধারণ করা ভিডিও চিত্রে পাহাড়ের আশেপাশের বেশ কিছু এলাকায় সাদা এবং ধূসর ঘন ধোঁয়ায় ভরে যেতে দেখা যায়। কর্তৃপক্ষ মাউন্ট লো এলাকার সর্বত্র নো গো জোন বা সেখানে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। শুক্রবার অগ্ন্যুৎপাত কিছুক্ষণের জন্য খানিকটা কমেছে মনে হলেও কর্তৃপক্ষ আশেপাশের শহরবাসীদের সতর্ক করেছেন যে অগ্ন্যুৎপাতের ছাই এবং পাথর ওই এলাকাতে ছিটকে আসতে পারে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। বাংলাদেশে ইসলাম চর্চার বিভিন্ন দিক এবং ইসলামের রাজনীতিকরণ এসব নিয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজের একটি বই লিভড ইসলাম অ্যান্ড ইসলামিজম ইন বাংলাদেশ প্রকাশিত হয়েছে। এই বই নিয়েই অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে টেলিফোনে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক আলী রিয়াজ, সমাজ ও রাজনীতি বিষয়ে আপনার একাধিক বই প্রকাশিত হয়েছে, প্রশংসিত হয়েছে, তবে আজ আমরা আপনার একটি বিশেষ বইয়ের প্রতি আলোকপাত করতে চাই। বইটি হচ্ছে গত বছর প্রকাশিত লিভড ইসলাম অ্যান্ড ইসলামিজম ইন বাংলাদেশ। প্রথমেই বইটি শিরোনামের মাধ্যমে যে তাত্ত্বিক প্রসঙ্গের আপনি অবতারণা করেছেন সে সম্পর্কেই জানতে চাই যে এই লিভড ইসলাম এবং ইসলামিজমের মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায়?
লিভড ইসলাম বলতে আমি বোঝাচ্ছি যে আসলে আমাদের যে যাপিত জীবন, আসলে ধর্ম তো আমাদের জীবনের অংশ এবং সেই অর্থে ইসলাম যেভাবে চর্চা হয়, প্রতিদিনের জীবনের মানুষের যেভাবে চর্চা হয়, সেটা বাংলাদেশের ক্ষেত্রে আমি আমার এই বইয়ে দেখিয়েছি। কিন্তু এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো দেশে যে কোনো সমাজে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো ধর্ম আমরা যখন চর্চা করি তখন সেই চর্চার মধ্যে বিভিন্ন রকম আচার আচরণ বিশ্বাস এবং ধরুন যেগুলিকে আমরা রিচুয়াল বলি সেগুলো এবং বিভিন্ন রকম কার্যক্রম যুক্ত হয়। এই যেমন ধরুন বাংলাদেশে লিভড ইসলাম বলতে আমি কি বোঝাই, ধরুন ধর্মের বিভিন্ন রকম প্রকাশ আছে তাই না, সেটা আপনি ধরুন বাউল যেই ঐতিহ্য তার মধ্যে ধর্মের এক ধরনের উপস্থিতি আছে, কিংবা ধরুন সুফি যাদেরকে আমরা বলি, কিংবা ধরুন আমাদের বাংলাদেশে যে অসংখ্য মাজার আছে, বায়েজিদ বোস্তামীর মাজার আছে, শাহজালাল আলীর মাজার আছে, খান জাহানের মাজার আছে, কিংবা ধরুন তাবলিগ জামাত আছে, এগুলি এই যে বা ধরুন প্রত্যেক দিনের জীবন আচরণ তো আছে, আমরা ঈদ উদযাপন করি, জাকাত দিই, ফিত্রা দিই, এগুলি মিলেই হচ্ছে মানুষের জীবনের, এগুলি হচ্ছে বিভিন্ন রকম ভাবে ধর্মের কিছু কিছু মূল্যবোধ কিছু কিছু কার্যক্রমকে আমরা আত্মস্থ করি, সমাজ জীবনে সেগুলি ব্যবহৃত হয়, মানুষ হিসেবে সেগুলি প্র্যাকটিস করে, এইগুলি হচ্ছে এগুলিকে আমি বলছি লিভড ইসলাম। এর মধ্যে ইসলামের অনেক রকম ব্যাখ্যা তৈরি। অন্যদিকে ইসলামিজম বলতে আমি যা বোঝাচ্ছি সেটা হচ্ছে একটা আদর্শিক রাজনৈতিক। এখন এই যে আদর্শিক রাজনৈতিক দিক সেটা হচ্ছে যে তারা একটা মাত্র ব্যাখ্যা গ্রহণ করে তাদের এবং তারা বলতে চায়, যারা রাজনৈতিক ইসলামে বিশ্বাস করেন তারা বলেন যে ইসলামের একটা ব্যাখ্যা আছে, এক ধরনের অনমনীয়তা আমরা দেখতে পাই, এর মধ্যে কোন রকম আসলে নমনীয় হবার জায়গা নেই। তারা বলতে চান যে আসলে এই যে জাতীয় জীবনে ইসলাম তার অনেক কিছুকে তারা বলবেন যেটা অগ্রহণযোগ্য, এই যে অগ্রহণযোগ্যতার কথা বলা এইটা হচ্ছে আদর্শিক দিক, রাজনৈতিক দিক। ফলে মানে আমি ওইখানে এই পার্থক্যটা দেখতে পাই যে আসলে জাপিত জীবনে ইসলামের যে বিভিন্ন রকম ব্যাখ্যা এবং ব্যাখ্যাটা ইসলামের দীর্ঘদিনের একটি কেবলমাত্র বাংলাদেশের, ইসলাম যেভাবে বিকশিত হয়েছে বিভিন্ন জায়গায় গেছে সবসময় ইসলামের মধ্যে যে বিভিন্ন রকম মহাজাবের উপস্থিতি সেগুলি আসলে এক ধরনের বৈচিত্র্যের কথা বলে জাপিত জীবনের, তাকেই আমি বলছি লিভড ইসলাম।
এই লিভড ইসলামকে স্থানীয় ধর্মচর্চা বলছেন এবং ইসলামিজমকে কি আপনি ট্রান্সন্যাশনাল কথাটা আপনি ব্যবহার করেছেন আপনার বইয়ে, তো এই ট্রান্সন্যাশনাল বা এক ধরনের আন্তর্জাতিক ইসলামতন্ত্র বলে ব্যাখ্যা করছেন?
আমি এর মধ্যে আরেকটু নুয়ান্সেস আরেকটু জটিলতা দেখতে পাই, সেটা হচ্ছে যে লিভড ইসলামের মধ্যেও কিন্তু রাজনৈতিক আদর্শের বিষয়টা থাকতে পারে, ইসলামিজম থাকতে পারে। বা ট্রান্সন্যাশনাল ইসলামের মধ্যেও কিন্তু আবার এই যে সামাজিক বা নির্দিষ্টের বিষয় থাকতে পারে। একটু উদাহরণ দিলে বোধহয় বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন এই যে তাবলিগ জামাত, এটা কিন্তু একটা ট্রান্সন্যাশনাল মুভমেন্ট, তাই না? সারা পৃথিবী জুড়ে, এটা বাংলাদেশেও আছে, বাংলাদেশের বাইরে আছে, প্রতি বছর এখানে বিশ্ব ইসলাম হচ্ছে। এইটা কিন্তু আসলে রাজনৈতিক আদর্শিক বিষয় নয়, এটা পলিটিক্যাল ইসলাম নয়, এটা ইসলামিজম নয়, এটা হচ্ছে আসলে যাপিত জীবনের অংশ, আপনি কতটুকু গ্রহণ করবেন। আবার অন্যদিকে ট্রান্স ন্যাশনাল ইসলামের মধ্যে রাজনৈতিক দিকও আছে, এর মধ্যে একটা ভায়োলেন্ট স্ট্যান্ড আছে, যেমন ধরুন আল কায়দা বলেন, আইসাইস বলেন, এগুলো হচ্ছে ভায়োলেন্ট, একেবারে সহিংস ইসলাম, ইসলাম পন্থা যেটাকে আমি বলি, ইসলামিজম যাকে যেটাকে আমরা বলি। ফলে এই এই যে ট্রান্সন্যাশনাল ইসলামের মধ্যেও লিভড ইসলামের বা সোশ্যাল ইসলামের সামাজিক ধর্মের সামাজিক ইসলামের উপাদান আছে, আবার লোকাল ইসলামের মধ্যেও ইসলামিজম আছে। ফলে এখানে একটা সবসময় এক ধরনের টেনশন থাকে, একটা এক ধরনের টানাপোড়েন থাকে। এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের দিকে আমি মনোযোগ দিতে চাই যে বাংলাদেশের সমাজে এই টানাপোড়েনটা আছে, একে আপনি অস্বীকার করতে পারবেন না। অন্যদিকে একে আসলে অ্যাপ্রিসিয়েট করা দরকার, বোঝা দরকার যে কিভাবে এই টানাপোড়েন গুলো তৈরি হচ্ছে, এই টানাপোড়েন গুলো সমাজে কি প্রভাব বিস্তার করছে।
আপনার এই টানাপোড়েনের প্রসঙ্গটা দিয়েই শুরু করি যে বাংলাদেশে এই যাপিত এবং এক অর্থে আমি উদযাপিত বলবো, কারণ ইসলামের যেমন আপনি বলছিলেন যে নানান রকমের রিচুয়ালসও উদযাপন করা হয়, তো যাপিত এবং উদযাপিত ইসলামের সঙ্গে ইসলামিজমের আসল দ্বন্দ্বটা ঠিক কোথায়?
দ্বন্দ্বটা হচ্ছে ফেইথ এবং আইডিওলজি, আমি যদি ইংরেজিতে বলি। একটা হচ্ছে যে বিশ্বাস, আমরা যখন ধর্ম চর্চা করি তখন এটা একটা বিশ্বাস থেকে। আশিস নন্দীর একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়, ফেইথ এবং আইডিওলজির পার্থক্য থাকতে হবে। ফেইথ হচ্ছে যেটা আপনাকে রক্ষা করবে, আপনি যখন বিশ্বাস করেন আপনাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ফেইথের, আর আইডিওলজি হচ্ছে এমন জিনিস যেটাকে আপনি রক্ষা করবেন। এই যে পার্থক্যটা, এই যে ইসলামিজমের সঙ্গে যাপিত জীবনের বা লিভড ইসলামের পার্থক্যটা ওই জায়গায় যে আমরা লিভড ইসলামে যে ধর্ম তো কেবলমাত্র কতগুলি আর্টিকেলস অফ ফেইথ বিশ্বাসের উপকরণ, এগুলি আছে, তার সঙ্গে এগুলি আমাদের জীবন যুক্ত হচ্ছে। আর ইসলামিজম যেটা করছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক আদর্শ হিসেবে সে তুলে ধরছে। এবং এইখানে একটা জিনিস কি, একটা জিনিস হচ্ছে আমি রিজিডিটির কথা বলছিলাম, অনমনীয়তার কথা বলছিলাম। পলিটিক্যাল ইসলাম যেটা বলে সেটা হচ্ছে তার একটা ব্যাখ্যার কথা বলে, শুধু তাই না, পলিটিক্যাল ইসলাম এটাও বলে যে মুসলমান হিসেবে আপনার দায়িত্ব কেবল ব্যক্তিগত নয়, অর্থাৎ আপনার ব্যক্তিগত নৈতিক অবস্থা যেটাকে পাইটি বলি আমরা, ধর্মচর্চা শুধু সেটা নয়, আপনার একটা রাজনৈতিক ভূমিকা, এই জায়গাকে ইসলামিজম গুরুত্ব দিচ্ছে। আর যাপিত জীবন হচ্ছে আপনি আপনার আমার ব্যক্তিগত জীবন, আমার নিজস্ব যে পাইটি, আমার যে ধর্মচর্চা, আমার যে নৈতিক অবস্থা, আমাকে গাইডেন্স হিসেবে ধর্ম একটা গাইড হিসেবে ব্যবহৃত হচ্ছে আমার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে আচরণ।
আপনি আপনার বইয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন ধারা ইসলাম চর্চার প্রসঙ্গটি এনেছেন, এখন আলোচনায়ও সে কথা বলছিলেন। আপনার কি মনে হয় যে ওয়াহাবিবাদী বা সালাফিবাদী ইসলামের কারণে ইসলাম চর্চায় ভক্তির চাইতে শক্তিটাই প্রধান হয়ে উঠছে বাংলাদেশে, যে বাংলাদেশে ভক্তিভিত্তিক ইসলাম একসময় ছিল আপনি বলছিলেনও, সেখান থেকে একটু অন্যদিকে সরে যাচ্ছে?
এর বিভিন্ন কারণ আছে, এর মধ্যে একটা কারণ বৈশ্বিক রাজনীতি, এর মধ্যে শুধুমাত্র সালাফি চিন্তা যেটাকে আপনি বলছেন, সালাফি চিন্তা তো যখন শুরু হয় সেটা একটা সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, পরবর্তী সময়ে এটা ওয়াহাবিদের হাতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা একটা রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে, এটা অনমনীয় এবং কট্টর রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে। ফলে হ্যাঁ, এটা একটা উপাদান, কিন্তু এটা একমাত্র উপাদান, এর একটা রাজনৈতিক বৈশ্বিক রাজনীতি আছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মকে একটা আদর্শ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, বিকল্প হিসেবে গণতন্ত্রের বিকল্প হিসেবে করা হচ্ছে, মানে বিভিন্ন রকম রাজনৈতিক আদর্শের বিকল্প হিসেবে করা হচ্ছে। ফলে ওয়াহাবিবাদ যেটাকে আপনি বলছেন তার একটা ভূমিকা আছে, একটা বড় ভূমিকা আছে, বৈশ্বিক রাজনীতির একটা ভূমিকা আছে এবং অভ্যন্তরীণ রাজনীতির একটা ভূমিকা আছে, যে কিভাবে আপনি আসলে অন্য পদগুলি বন্ধ করে দিচ্ছেন, অন্য পদগুলি যে প্রকাশ্য জায়গা সেগুলি সীমিত হয়ে আসার কারণে ইসলাম পন্থা এবং কট্টর ইসলাম পন্থা জায়গাটা তৈরি হচ্ছে আর কি। কিন্তু এটা স্পষ্ট যে আসলে আপনি যেটা বলছেন শক্তির দিকে ঝোঁক যাচ্ছে, সেটা হচ্ছে আমি বলি এইভাবে যে ফেইথ থেকে, বিশ্বাস থেকে রাজনৈতিক আদর্শটা বড় হয়ে উঠছে, এবং যখনই রাজনৈতিক আদর্শ ইসলামিজমটা বড় হয়ে উঠবে তখনই এই সমস্যাটা তৈরি হবে। কারণ যে কোনো আদর্শ শক্তি দিয়ে এবং অন্যভাবে তার আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, যে কোনো আদর্শের জনমানুষই তারা মনে করে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য শক্তির ব্যবহার অগ্রহণযোগ্য কিছু নয়, কিন্তু ভক্তি যার, বিশ্বাস যার, ফেইথ কখনো জোর করে কেউ এস্টাবলিশ করে না।
রাজনীতিকরণের কথা বলছিলেন, তো ইসলামের রাজনীতিকরণ বেশ পুরনো ব্যাপার, কিন্তু আমরা জানি যে 1947 সালে ভারত বিভাগ হয়েছিল ধর্মভিত্তিক দাবির মুখে, কিন্তু রাজনীতির স্বার্থে ইসলামকে তখন যেভাবে ব্যবহার করা হয়েছিল এবং এখন যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে কি আপনি কোনো গুণগত পার্থক্য লক্ষ্য করেন?
অবশ্যই, 47-এ কেবলমাত্র ধর্মের কারণে দেশ বিভাজনের এই এই ব্যাখ্যার সঙ্গে আমার খানিকটা ভিন্ন মত, কিন্তু যদি আমরা ধরেও নিই, হ্যাঁ, ধর্ম একটা উপাদান হিসেবে তো থেকেছেই 47-এর পাকিস্তান প্রতিষ্ঠা এবং ভারতের বিভক্তি যেভাবে আপনি বলেন, তার সঙ্গে তো গুণগত পার্থক্য তো অবশ্যই রয়েছে। তার কারণটা তো বৈশ্বিকও বটে, যে গোটা বিশ্ব জুড়ে এটা আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের এক ধরনের নতুন ব্যাখ্যা তৈরি হয়েছে, ধর্ম সমাজ জীবনে উপস্থিত হয়েছে, রাজনীতিতে উপস্থিত হয়েছে, বৈশ্বিক রাজনীতিতে উপস্থিত হয়েছে, ফলে একটা গুণগত পার্থক্য, এবং এটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে হচ্ছে, এবং সেটা ধর্মের ব্যাপারেই হচ্ছে, কেবলমাত্র ইসলামের ক্ষেত্রে সেটা আমরা ভারতে বিজেপির উত্থানের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এবং অন্যত্র সেগুলো দেখতে পাচ্ছি, কিংবা যেমন শ্রীলঙ্কায় যে বৌদ্ধ জাতীয়তাবাদ বলি যেটা আমরা দেখতে পাচ্ছি, মিয়ানমারে দেখতে পাচ্ছি। তো ফলে এখন এর একটা মৌলিক গুণগত পার্থক্য, বাংলাদেশের সমাজেও সেটা ঘটেছে, বাংলাদেশের রাজনীতিতে এটা বড়ভাবে ঘটেছে, শুধু 47 নয়, পরবর্তী সময়গুলিতে আমরা দেখতে পেয়েছি, এবং এক্ষেত্রে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্বাধীনতা উত্তর পরিস্থিতি নিয়ে।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
এখন শুরু হচ্ছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আজকের আলোচ্য বিষয় অনাথ শিশুদের অবস্থা এবং তাদের জন্য করণীয়। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সেলিম হোসেন এবং রোকেয়া হায়দার।
ধন্যবাদ সঞ্জনা। তো আমাদের তো আলাপনের আলোচ্য বিষয়টি বলেই দিলে, সেলিম আমার সঙ্গে আছে, কিন্তু সেলিম যে কোথায় রয়েছে, সেলিমকে ডাকাডাকি করতে হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা আছে। তবে তার আগে, সেলিম এসে বসে আমার সাথে যোগ দেওয়ার আগে, আমি আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিতে চাই যে আমাদের সঙ্গে কারা আছেন। যা সেলিম তো এসে গেছে, এখন সেলিম তুমি বলো আমাদের সঙ্গে কারা থাকছেন।
সুপ্রিয় শ্রোতা, আসলে আমি ফেসবুক লাইভের জন্য ক্যামেরা ঠিক করছিলাম।
আচ্ছা,
আমাদের সঙ্গে আজকে তিনজন যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু একজন টেলিফোনে তিনি করেছিলেনও, কিন্তু তিনি ভীষণভাবে অসুস্থ, খুব দুর্বলভাবে কথা বলছেন, প্রফেসর অপর্ণা ব্যানার্জি, অপর্ণা ব্যানার্জি ডায়মন্ড হারবার ইউনিভার্সিটির প্রফেসর, তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে পরবর্তী একদিন যোগ দেবেন।
তো অর্থনীতিবিদ মাহফুজ কবিরও তো রয়েছেন।
মাহফুজ কবির বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এর অ্যাক্টিং রিসার্চ ডাইরেক্টর, তিনি ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের সঙ্গে।
নিউইয়র্ক থেকে আছেন?
নিউইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফাতেমা সাহাব রুমা, অপটিমিস্ট নামে একটি ভলান্টারি অর্গানাইজেশন যেটি শিশুদের নিয়েই কাজ করে, বাংলাদেশে সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা করে, অপটিমিস্ট খুব বড় একটি সংগঠন। ফাতেমা সাহাব রুমা এবং মাহফুজ কবির দুজনই যোগ দিয়েছেন।
বেশ, তো আমাদের আলোচ্য বিষয়ে যে আমরা শুরু করছি, এতিম শিশুদের অবস্থা এবং মানে আজকাল তো যুদ্ধ বিগ্রহ এত হচ্ছে, সেই রোহিঙ্গাদের আমরা শরণার্থী শিবিরের দিকে তাকাই, সিরিয়া, ইরাক, যে কোনো জায়গায়, উত্তর আফ্রিকা, যে কোনো দেশের দিকেই তাকাই, শিশুদের অবস্থা মানে দুরবস্থা, এটা চোখে দেখা যায় না এবং অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াচ্ছে। আর বিশেষ করে যাদের মা বাবা হারিয়েছে একদম নিঃসঙ্গভাবে, মানে একাকি যারা আসছে গিয়ে এই শরণার্থীর শিবিরগুলোতে আমরা যে দেখছি, তাদের কি বলবো সেলিম, তুমি তো কিছু রোহিঙ্গা শিবিরও দেখে এসেছো।
এতিম কারা, এই প্রশ্ন যদি বলি, আমি তো রোহিঙ্গা শিবির দেখে এসেছি এবং মানে শুধু রোহিঙ্গা বলে না, রোহিঙ্গা তো অল্প কয়েকশো,
অল্প
মানে বলা হচ্ছে যে 30-40 হাজার বাংলাদেশে যারা এসছেন, 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর মধ্যে প্রায়
40,000 শিশু,
রোহিঙ্গা শিশু যারা এতিম, সরকারি হিসাব বলছে, কিন্তু স্থানীয় লোকজন বলছে আরো অনেক বেশি সংখ্যার কথা। শুধু তাদের বিষয় না, সারা পৃথিবীর, আপনি যেরকম বললেন,
এতিম শব্দটি যেমন তুমি বলছিলে,
এতিম শব্দটি আসলে মূলত এতিম মানে মানে অনাথ বলি আমরা বাংলাতে, আর এর ব্যাখ্যা যদি বলা হয় একেবারে ডিকশনারি ব্যাখ্যা যেটা, সেটা
নিঃসঙ্গ বোধহয়।
হ্যাঁ, নিঃসঙ্গ, একাকী, বলা হয়ে থাকে যে অভিভাবকহীন, বাবা মা নাই এমন যে শিশু তাদেরকে এতিম বলা হয়। তবে ইউনাইটেড নেশনস এর যে ব্যাখ্যা তাতে কিন্তু শুধুমাত্র বাবা মা নাই না, শুধু বাবা বা মা কেউ একজন নাই এমন হলেও তাকে এতিম বলা যাবে।
এটা কিন্তু মানে দক্ষিণ এশিয়ার, আমি যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, ভারত বাংলাদেশ সেখানেও কিন্তু বাবা না থাকলে এতিম বলা হতো আগে, মা আছেন সঙ্গে কিন্তু এতিমখানা দিচ্ছেন মা, এরকম অনেক আমরা দেখেছি। যেহেতু
পিতৃতান্ত্রিক সমাজের জন্য বোধহয়
বাবা না থাকলে বলতো, কিন্তু এখন তুমি যেমন বললে যে বাবা বা মা একজন না থাকলে মানে এতিম বলা হয়।
আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে যাই। আমার মনে হয় যে আমাদের সঙ্গে যারা বিশেষজ্ঞ যোগ দিয়েছেন, মাহফুজ কবিরের সঙ্গে প্রথমে আমরা আলোচনা করি, ইন্ট্রোডিউস করি। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা অনেকক্ষণ সময় নিয়ে নিলাম সূচনা করতে।
হ্যালো,
ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আর ফাতেমা সাহাব রুমা, অপটিমিস্ট নিউ ইয়র্কে। ফাতেমা, আপনি লাইনে আছেন?
জি, আমি আছি।
অনেক অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকেই।
ধন্যবাদ।
আচ্ছা, প্রথমেই আমি মাহফুজ কবিরের কাছে জানতে চাচ্ছি যে বাংলা মানে আসলে আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে আলোচনাটা করব, কিন্তু বাংলাদেশ যেহেতু আমাদের ফোকাল পয়েন্ট, মানে আমাদের বেশিরভাগ শ্রোতাই বাংলাদেশ থেকে শুনছেন, এই জন্য বাংলাদেশে অনাথ বা এতিমদের যে সংখ্যা এবং অবস্থা, আপনি কি খুব সংক্ষেপে একটু আমাদেরকে জানাবেন?
আচ্ছা, তো আমাদের দেশে যদি নীতিগত দিক থেকে দেখি, তাহলে যে আমাদের বাংলাদেশ 2004 সেখানে ওইভাবে নেই কোন রকমের জরিপ বা সুমারি, বিশেষ করে আমাদের যে সর্বশেষ সুমারি সেখানে কিন্তু ওরকম ভাবে এতিম শিশুর বিষয়ে হবেনি। তবে অন্যান্য জায়গা থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে প্রায় 44 লাখ শিশু এতিম বাংলাদেশে। তো এটা একটা একটা সংখ্যা,
অসংখ্য।
হ্যাঁ, অনেক, 44 লাখ কিন্তু অনেক বেশি।
যেমন আমরা পথে দেখি, সেটা ঢাকা বলে না, অন্যান্য শহরেও, বাংলাদেশের অন্যান্য শহরে, যে রাস্তায় রাস্তায় ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করছে, লজেন্স চকলেট এগুলো নিয়ে বিক্রি করছে, কেউ বই হাতে এগিয়ে আসছে রিক্সা গাড়ি যে কোনো যানবাহনের সামনে। আর এটা খুব দুঃখজনক, টোকাই যাদের বলা হয়, একসময় টোকাই বলে শুরু করেছে, সেই টোকাইদের সংখ্যা তো মানে গুনে শেষ করা যায় না।
আর আমাদের সরকার যে সরাসরি যে শিশু সদন বা অন্যান্য বেসরকারি যে প্রতিষ্ঠান তাদের মাধ্যমে যে সহায়তা দিচ্ছে তা প্রায় 1 লক্ষের মতো। তার মানে হচ্ছে যে প্রায় 43 লক্ষ এতিম শিশু কিন্তু সরকারি সমস্ত সেবার বাইরে থেকে যাচ্ছে। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা। তো যদিও আমাদের সংবিধানে কিন্তু পরিষ্কার করে বলা আছে, বিশেষ করে যে ধারা 15, সেই 15-র মধ্যে পরিষ্কার করে বলা আছে যে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু রাষ্ট্র নেবে। তো সেই জায়গা থেকে সরকারের যে শিশু নীতি বা শিশু আইন আছে সেইখানে কিন্তু আসলে এরকম ভাবে, যদিও বলা আছে যে আইনের মাধ্যমে তাদেরকে সুরক্ষা দেওয়া হবে, কিন্তু তাদের জন্য যে সরকারি সেবা বা তাদের জন্য যে অর্থনৈতিক সহযোগিতা সেই বিষয়গুলো কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না।
সরকারি হিসাবে আমি ওই যে একটু আগে বাংলাপিডিয়া, বাংলাদেশ সরকারের যে ওখানের যে সরকারি শিশু সদন এতিম শিশুদের প্রতিপালন, প্রশিক্ষণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে 1944 সালে এতিম ও বিধবা সদন আইন প্রণীত হয়। এই আইনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় জেলা ও থানা সদরে সরকারি এতিমখানা চালু করা হয়। এখানে মোটামুটি কিছু একটা
হিসাব রয়েছে,
হ্যাঁ, এতিমের একটি হিসাব, একটি পরিসংখ্যান এবং এতিম খানাগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এগুলো আমার মনে হয় যে কেউ ওয়েবসাইটে ঢুকে পড়তে পারবে। এই আলোচনা নিয়ে আমরা সমানোচনা না করি। আচ্ছা, বৈশ্বিক প্রেক্ষাপটে আমি যেটি একটু উল্লেখ করতে চাই সেটি হলো, আপা, পৃথিবীতে আমি মানে বৈশ্বিক প্রেক্ষাপটের যে পরিসংখ্যান দেখলাম তাতে মনে হচ্ছে যে আফ্রিকাতে এতিমের সংখ্যা সবচেয়ে বেশি, টোটাল পপুলেশনের 10-15% হচ্ছে এতিম। আর এশিয়া হচ্ছে 6-8%।
তার মানে আফ্রিকার পরেই কি এশিয়া?
এশিয়া, ল্যাটিন আমেরিকাতে মোটামুটি 7-8% মতো। আর সব মিলে এটা অনেক 2-3 বছর আগের
যুদ্ধবিগ্রহের কারণে আর রোহিঙ্গাদের যেমন সমস্যার সৃষ্টি হয়েছে, জলবায়ুর যে শরণার্থী সেগুলো অনেক কিছু, মানে দেশান্তরণের কারণে অনেক অনেক কারণ আছে যে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে।
এখন এই রোহিঙ্গা বাংলাদেশের প্রেক্ষায় আবার যাচ্ছি, রোহিঙ্গা শিশুদের বাংলাদেশে সরকারি উদ্যোগে যেগুলো হচ্ছে সেগুলো তো হচ্ছেই, বেসরকারি প্রতিষ্ঠানগুলোই মূলত কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসন এবং সহায়তায় কাজ করছে। এবং এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে অপটিমিস্ট, ফাতেমা সাহেব রুমা যার সঙ্গে কাজ করেন। এখন আমার মনে হয় রুমার কাছে একটু আসতে পারি যে আপনারা অপটিমিস্টের মাধ্যমে মূলত বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করে থাকেন,
তো এখন আপনাদের কি কার্যক্রম আছে এই মুহূর্তে কি হচ্ছে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের মূল লক্ষ্য যেটা, যে উদ্দেশ্য থেকে দ্য অপটিমিস্টের শুরু হয়েছে, আমরা এখন পর্যন্ত সেই লক্ষ্যেই আছি, কারণ আমাদের গোলটা একটু ভিন্ন। বাচ্চাদের নিয়ে অনেকেই কাজ করেন এবং আমার মনে হয় যারাই কোনো না কোনো ভাবে সমাজের কাছে তাদের সৌভাগ্যটা ফিরিয়ে দিতে চান, ভাগ্য বঞ্চিতদের কাছে, সবাই প্রথমে হয়তো শিশুদের নিয়ে ভাবেন, অনেকে অসুস্থদের নিয়ে ভাবেন। কিন্তু আমরা শুধু যদিও শিশুদের নিয়ে কাজ করি, কিন্তু আমাদের লক্ষ্য বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়া নয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে এমন একটি দেশ গড়া, এমন একটি জাতি সৃষ্টি করা যারা প্রতিটা বাচ্চার কষ্ট বুঝতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে সেটা কিভাবে। তো আমি প্রথমে বলছি আপনার, এখন আপনার প্রশ্নে ফিরে আসছি যে আমাদের কার্যক্রমটা কি। আমরা স্পন্সরশিপ প্রোগ্রাম অফার করি বাংলাদেশের সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে। মূলত আমরা চেষ্টা করি যারা অনাথ কিংবা অবশ্যই আর্থিক সংকটের মধ্যে আছে, এর মধ্যে অবশ্যই অনাথ শিশুরা অন্যতম। আপনারা বললেন যে এটা সত্যি কথা, বাংলাদেশে যার বাবা নেই তাকেই অনাথ গণ্য করা হয়, কারণ শিশুর মুখে খাবার তুলে দেন বাবা। বাবা যখন না থাকেন তখন সে তো অনাথই, তাকে খাবার দেবার মৌলিক চাহিদাগুলো দেবার কেউ নেই। আমরা তাদেরকে একটা স্টাইপেন্ড দেই পুরো বছরের জন্য, যেটা মূলত তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে তাদের পড়ালেখা করতে হবে, পড়ালেখা করতে হবে, পড়ালেখার ক্ষেত্রে তাদের যে ধরনের প্রয়োজনীয়তা দরকার সেটা, এবং এর পাশাপাশি তাদের নিয়মিত হেলথ চেক আপের একটা ব্যবস্থা থাকে, এবং এর পাশাপাশি কিছুটা স্টাইপেন্ডও থাকে যাতে তারা উৎসাহিত হয়। তো এখন ফিরে আসছে আমাদের লক্ষ্যে, যে এই শিশুগুলোর সাথে যদি এখন আপনারা কথা বলেন, প্রতিটা শিশুই বলে বড় হয়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হতে চাই, কিন্তু তারা একজন দ্য অপটিমিস্ট হতে চায়, তারা ফিরিয়ে দিতে চায় আরো অন্যান্য ভাগ্য বঞ্চিত শিশুদের কাছে।
বাহ, চমৎকার এটা উদ্যোগ কিন্তু, একটা যে অপটিমিস্ট যদি এইভাবে, মানে তাদেরকে যদি স্বনির্ভর করে তোলার একটা কোনো লক্ষ্য থাকে, তারা নিজেরা স্বনির্ভর তো হবে, অন্য কেউ সাহায্য করবে,
আদর্শটা তারা গ্রহণ করছে, মূল যে স্পিরিট সেটা তারা গ্রহণ করছে, এটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা, আমাদের সঙ্গে আপা দুজন,
হ্যাঁ, টেলিফোনে যোগ দিয়েছেন। হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন ফোনে?
আমাদের দুজন শ্রোতা যোগ দিয়েছে।
নুরি আলম সিদ্দিকী বলছি দিনাজপুর থেকে।
আর আরেকজন কে আছেন? হ্যালো, নুরি আলম সিদ্দিকী। আচ্ছা, দীপক চক্রবর্তী আর নুরে আলম সিদ্দিকী দুজনেই আছেন, তো আমরা নুরে আলম কাছ থেকে শুনি, আপনার বক্তব্য বলুন।
ধন্যবাদ। আজকের আলোচ্য বিষয় অনেক গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান বাংলাদেশে যে রোহিঙ্গাদের মধ্যে যে অনেকে, বিশেষ করে ম্যাক্সিমামই বলতে যাচ্ছি যে অনাথ বা এতিম শিশুরা চলে এসেছেন, জানের ভয়ে চলে এসে একটা নির্দিষ্ট ভূখণ্ড থেকে, তাদের প্রিয় ভূখণ্ড থেকে চলে এসেছেন, তাদের আমি বিশ্বাস করি যারা এখন অনাথ আছেন, হ্যাঁ, বা এতিম আছেন, এদের মধ্যে অনেকেই আছেন বা থাকতে পারেন যারা হয়তো একটু সুযোগ পেলে বা একটা উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পেলে বা মানবতার সুযোগ পেলে, তারা হয়তো আগামীতে কেউ জর্জ ওয়াশিংটন হতে পারে, কেউ হতে পারে বারাক ওবামা, হ্যাঁ, কেউ হতে পারে নেলসন ম্যান্ডেলা হতে পারে, এরকম অনেক সুযোগ রয়েছে। কারণ প্রত্যেক শিশুর মধ্যে একটা প্রতিভা আছে, যদি আমরা তাদেরকে সেই সুযোগ করে দিতে পারি, সরকার বলি বা জাতিসংঘ বলি বা আন্তর্জাতিক মিশন বলি যেটাই বলি, যদি যদি তারা এটা সুযোগ পাই, হ্যাঁ যদি আন্তরিকতা পাই, ভালোবাসা পাই, সহযোগিতা পাই, আমি বিশ্বাস করি এরা একটা ভালো পথ পাবে, হ্যাঁ আশা আলো খুঁজে পাবে। তো আমি আজকে তারা প্যানেলে আসেন, হ্যাঁ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে তারা যেন এই বিষয়টা নিয়ে হ্যাঁ উদ্যোগ মহলে কথা বলেন, যাতে করে আমাদের এই কর্মরত শিশুরা যারা অনাথ আছেন, হ্যাঁ যারা আজকে একবারে হুহক অবস্থায় আছেন, কষ্টের মধ্যে আছেন, জীবন বিপন্ন অবস্থায় আছেন, তারা যেন সেই সুযোগটা পায়, হ্যাঁ তারা যেন এই পথটা সুযোগ করার জন্য কাজ করে যান।
অবশ্যই। আর দীপক চক্রবর্তী, হ্যালো।
হ্যাঁ জি, ওকে আপু, ওকে আপা, সেলিম ভাই নমস্কার।
নমস্কার,
বলুন আপনার।
ধন্যবাদ জি, আপনারা ভালো আছেন? ওকে আপা,
হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি ভাই, আশা করছি আপনিও ভালো আছেন। বলুন আপনার প্রশ্ন কি?
হ্যাঁ জি, হ্যাঁ জি, আমি আমার প্রশ্ন করতেছি, আমরা জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, মানে আগামী দিনের একজন শিশু আমাদের যে কোনো দেশের হোক কর্ণধার, কিন্তু এই দেশটাকে যে কোনো দেশ হোক সে হলো ওরা মানুষ গড়েই এখানে দেশটাকে ওনার প্রতিনিয়ত ওনারা চালাবেন। যে আমি প্রশ্ন একটা বিষয় লক্ষ্য করে দেখছি, সে বিষয় হচ্ছে এই যে আমরা অনাথ শিশুগুলা যে আমরা যে রাস্তাঘাটে দেখি অসংখ্য পেপার বিক্রি করে, বাজার বিক্রি করে, তাদের যে পোশাক আশাক গুলো দেখলেও আমাদের নিজেকে খুব খারাপ লাগে। এই যে আমরা যখন তাদেরকে দেখি যে কান্না একটু খুব ভালো খারাপ লাগে, এই বাচ্চাগুলো দেখবেন এমন একটা অসহায় যেনারা অবশ্যই যার বাবা নাই, যার মা নাই, তারা রাস্তাঘাটে তার ধর্ণা দিচ্ছে। অনেক এই যে বর্তমানে যে একটু গরমের ভাব আছে, এই রাস্তাঘাটের লক্ষ্য করলে একটু দেখা যায় যেন কোন ভালো ভদ্রলোকের তাকে দেখে থাকলে ওদেরকে মানুষ গুড়া হাতিয়ার করে দিতে হবে, এবং তাদেরকে বলতে হবে তোমরা স্কুলে যাও, স্কুলে লেখাপড়া করো, দিতে হবে। এই শিক্ষাটা একজন
সেটা আসলে হ্যাঁ দীপক, আপনার বক্তব্য অত্যন্ত চমৎকার। হ্যাঁ বলুন। কারণ নমস্কার সেলিম, দুজনেরই যে বক্তব্য সেটা তো শুনলাম আমরা, কিন্তু যেটা বলছি সেটা তো প্রত্যেকটা নাগরিককে, বাংলাদেশের যারা নাগরিক তাদেরকেও সচেতন হতে হবে, যারা অর্থবান, যাদের সহায় সম্বল আছে, তারা ব্যক্তিগতভাবে সাহায্য করারও চেষ্টা করবেন। সেটা শুধু একজনকে ঘরে তুলে এনে নয়, কোথাও যদি এতিমখানা থাকে, কোনো সেরকম প্রতিষ্ঠান থাকে, সেখানে সাহায্য করে সেই শিশুকে তুলে আনা এবং তাদের শিক্ষার ব্যবস্থা করা।
দীপক চক্রবর্তী এবং নূরে আলম দুজনই রোহিঙ্গা বিষয়টা উল্লেখ করেছেন, এবং আপনি শুরুতে বলেছেন যে আমি তো রোহিঙ্গা,
তুমি রোহিঙ্গা,
রোহিঙ্গাদের উপরে স্টোরি করার অ্যাসাইনমেন্ট নিয়ে গিয়েছিলাম, এবং রোহিঙ্গা শিশুদের নিয়ে, বিশেষ করে এতিম শিশুদের
নিয়ে। আমি এর মধ্যে ছোট করে বলে নিই সেলিম, যে মোহাম্মদ মাওলা, তারপরে চিরন্তন চাকমা, মাসুম বিল্লাহ, মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ মকসুদুর রহমান এবং সাজ্জাদ হোসেন রিজু, তারা আমাদের সঙ্গে আছেন এবং ফেসবুকে এই মুহূর্তে তারা মন্তব্য বক্তব্য পাঠাচ্ছেন এবং শুনছে, অনেকে রাজশাহী থেকে, অন্যান্য জায়গা থেকে শুনছেন। রাজশাহী থেকে মাসুম বিল্লাহ তিনি লিখেছেন, চিরন্তন চাকমা লিখেছেন যে সম্পূর্ণ ভালো মতো শুনতে পাচ্ছি না। আজহাল ইমরানুল বাড়ি সিরাজি তিনি লিখছেন যে আমরা আছি সঙ্গে। তো মাহিদ আল মুসা তিনিও লিখছেন, মোহাম্মদ মাসুদুর রহমান আবারও লিখেছেন, মীর মুকুল, রথিন রায় এবং আবু বকর লাভলু, তারা শুনছেন সেটাই জানিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ সরাসরি আপনাদের ফিডব্যাক আমরা পাচ্ছি এই জন্য।
আর আপনারা যারা শ্রোতারা চিঠি লিখতে চান, আমাদের ফোন করতে চান এই মুহূর্তে অনুষ্ঠান চলাকালে, 2026193062 এই নম্বরে আমাদের ফোন করতে পারেন, 2026193062। আর আপনার ফেসবুকে যদি মন্তব্য পাঠান তাহলেই আমরা জানতে পারবো, এই মুহূর্তে ইমেল করলে কিন্তু ভাই আমাদের দেখা সম্ভব হচ্ছে না।
হ্যাঁ
সেলিম,
আমি রোহিঙ্গা শিশুদের ব্যাপারে বলতে চাচ্ছিলাম, যাদের এতিম বাচ্চা, যাদের সঙ্গে আমি সেখানে কথা বলেছি, তাদের উপরে তো আমি প্রায় 8-9 মিনিটের একটি প্রামাণ্য চিত্রের মতো তৈরিও করেছি, দেখেছেন হয়তো অনেকেই। আর তাদের থেকে আমি তিনজনের ছোট্ট ছোট্ট 3টি সাউন্ড বাইট এখন নিয়ে এসেছি শোনানোর জন্য শ্রোতাদেরকে, যে তারা কি পরিস্থিতিতে মিয়ানমার থেকে বাংলাদেশে
চলে গিয়েছিল,
বাধ্য হয়েছে, এবং তারা কি বলতে চাচ্ছে। ছোট্ট ছোট্ট 10-30 সেকেন্ড হবে সব মিলে। আমরা তিনজনের সাউন্ড বাইট শুনতে চাই রোহিঙ্গা শিশুদের।
হ্যালো,
কি সাউন্ড বাইট
শুনতে পারি? জয়তি
আরানে আরা দুজে
তোমার বাহু দমা আছে না?
নাই,
হড়িয়ে দে।
বাবা মরি গনে মা ভাই দাও
আরো দুজনের আছে। মোহাম্মদ নূর,
হ্যাঁ,
তুমি আসছো কিভাবে? বাবা মা কোথায়?
তোমার বাবা মা হড়ানো হনুমাই দে
ছোট বাচ্চাদের আরো আছে কি?
আরো একজনের ছিল, তিনটা পরপর শুনে তারপরে আমি তিনজনের সাউন্ড শোনালাম এই কারণে যে এমনি গতানুগতিক যারা এতিম কোন মানে প্রাকৃতিক কারণে বা স্বাভাবিক ঘটনার মধ্যে দিয়ে হয়তো তাদের বাবা মা মারা গেছে, তারা এতিম হয়েছে, কিন্তু এই শিশুগুলো শব্দ শোনালাম সুপ্রিয় শ্রোতা আপনাদেরকে। তো এই বাংলাদেশের যে রোহিঙ্গা শিশুরা এতিম হয়ে এসছে এরা তো আছে সারা পৃথিবীর, বিশেষ করে যেগুলো
যুদ্ধবিধ্বস্ত এলাকা, যুদ্ধ হচ্ছে সিরিয়া, ইরাক বা লিবিয়াতে যে ঘটে গেছে, উত্তর আফ্রিকায় যা হচ্ছে, এই মুহূর্তে যা কিছু ঘটছে, মানে
সেখানকার যারা এতিম হচ্ছে তারা আরো ভয়াবহ
ভয়াবহ
দুঃখ কষ্টের মধ্যে আছে,
তারা একটা মানসিক মানে দুশ্চিন্তাগ্রস্ত, তাদের এই মানসিক চাপ যেটা মানসিক ভাবে আঘাত লেগেছে, শরীরের আঘাত কিন্তু খচ হোক আর আঘাত হোক সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয়, কিন্তু মানসিক আঘাত কাটিয়ে ওঠাটা অত্যন্ত কঠিন।
এই যে ফাতেমা সাহেব রুমা তার বক্তব্যের মধ্যে দিয়ে বলল যে আমরা তাদেরকে সহায়তা করছি এবং প্রত্যেকেই তারা অপটিমিস্ট হয়ে বেড়ে উঠছে একজন একজন। তো এই শিশুগুলোকে আসলে অপটিমিস্ট করে বড় করে তোলা দরকার।
হ্যাঁ, আমি এখানে বলে দিই আমাদের ফোন নাম্বারটা, আর একজন শ্রোতা জানতে চেয়েছেন এক্ষুনি, 202-619-3062 202-619-3062। আমাদের সহকর্মী সঞ্জনা ফিরোজ এই নাম্বারটি দিয়ে দিয়েছেন ফেসবুকে। তো শ্রোতা বন্ধু, আপনারা যারা শুনছেন যদি কেউ ফোন করতে চান করতে পারেন এই নাম্বারে। সেলিম,
আমি মাহফুজ কবিরের কাছে আবার একটু আসছি। আমি শেষ প্রশ্ন যেটি করলাম যে এই শিশুগুলোকে কিভাবে আমরা অপটিমিস্ট করে
তুলতে পারি,
বড় করে তুলতে পারি, তারা যেন নিরাশ হয়ে না যায় জীবনের প্রতি, আমরা কি কিছু করছি সেরকম? মাহফুজ কবির,
মাহফুজ কবির বা ফাতেমা সাহেব যে কি বলতে পারেন? হ্যাঁ বলুন।
আমি তো কি অর্থ, হ্যালো,
আমরা আগে মাহফুজ কবিরের বক্তব্য শুনি।
হ্যাঁ, আমাদের যে যদি সরকারি উদ্যোগের দিকে তাকাই তাহলে কিন্তু বাজেট একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আসলে সরকার আমাদের সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে সহায়তা করতে পারে, নীতিগত সহায়তা, এবং তার যে মন্ত্রণালয় আছে আপনি প্রথমে বলেছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারই আসলে এটা এটা কাজ। আর কিছু কাজ আছে আমাদের যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তার একটা দুটো প্রজেক্ট আছে, তো সেগুলো দিয়ে কাজ করছে। তো এখানে যেখানে আসলে মূল বরাদ্দ, সেই বরাদ্দ গুলো আসলে এতিমখানা, সেই এতিমখানায় যে বাচ্চাগুলো আছে তাদের জন্য, অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আসলে সেরকম কোনো বরাদ্দ নেই, এবং আমরা আসলে এই বাজেট ডকুমেন্ট গুলো সেখানে খুঁজে পাইনি। আর যে শিশু আইন যেটা আছে সেই আইনগুলো যদি ইমপ্লিমেন্ট করা করতে হয় তাহলে কিন্তু সেখানে অনেক অনেক সরকারি বরাদ্দের দরকার, এবং সেই জায়গাতে কিন্তু নীতিগত সহায়তা দরকার। তো এই জায়গাতে কিন্তু আমাদের একটা বড় ঘাটতি রয়ে গেছে। তো আর বেসরকারি পর্যায়ে কিন্তু অনেক প্রতিষ্ঠান কাজ করছে, তো তাদেরকে কিভাবে আসলে নীতিগত সহায়তা বা আরো আর্থিক সহায়তা দেওয়া যায় যাতে করে আরো বেশি করে তারা তাদেরকে তাদের যে সেবা সেই সেবাগুলো দিতে পারে, তার কারণ এখন এই মুহূর্তে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি দিয়ে এত বিপুল সংখ্যক যে আমাদের এতিম শিশু, তাদেরকে কিন্তু সহায়তা দেওয়া সম্ভব না। তো এই জায়গাতে অবশ্যই সরকারি সহায়তা প্রয়োজন। আর বিশেষ করে আমরা যে এসডিজির কথা বলি, সেখানে যে সবার জন্য সুযোগের সমতা, আমাদের সংবিধানে কিন্তু এরকম করে বলা আছে যে সবার জন্য সুযোগ এবং জীবনযাপনের যে মান, সেই মানের একটা সমতা নিয়ে আসতে হবে। তো সেই জায়গাগুলো যদি আমরা চিন্তা করি, আর বিশেষ করে যে আমাদের এলডিসি থেকে স্থায়িত্বশীল ভাবে উত্তরণ, তো সেই জায়গাতে কিন্তু আমাদের এই এই একটা সামগ্রিক ভাবে একটা কিন্তু উদ্যোগের দরকার আছে। সেই সেই জায়গাতে কিন্তু আমরা এখনো যথেষ্ট ঘাটতি দেখতে পাচ্ছি। তো উদ্যোগ কিন্তু প্রথমে নিতে হবে সরকারকে, এবং এরপরে হচ্ছে সমাজকে নিতে হবে। তো সেই জায়গাতে আমাদের সচেতনতা দরকার, সেই সচেতনতার জায়গাটাও তৈরি করা জরুরি।
আমি আসলে পুরোপুরি একমত ভাইয়ার সাথে। উনি যেটা বললেন শেষের পার্টটা, আসলে বাংলাদেশের সরকারের ব্যাপারটা আমার কোনো মন্তব্য নেই, কিন্তু জনসচেতনতা এবং প্রচারণা, গণমাধ্যমের এখানে বিশেষ করে বেসরকারি গণমাধ্যমগুলো যারা দেশের বাইরে থেকে অনুষ্ঠান দেখতে পারেন, আমার মনে হয় অনেক অনেক শর্ট ফিল্মস, অনেক শো, অনেক ইনফরমেটিভ ডকুমেন্টারি যেগুলো বিশ্বের অন্যান্য জায়গায় যেখানে বাংলাদেশিরা আছেন, যেই অ্যাঙ্গেল থেকে বাংলাদেশি হিসেবে, মুসলমান হিসেবে, কিংবা সবকিছু বাদ দিয়ে মানবতার খাতিরে, যা আমরা যখন এখান থেকে আমাদের অপটিমিস্টের যে স্টাইপেন্ড ফিটা মাত্র $135, মানে ভাবাই যায় না যে পুরো বছরের একটা বাচ্চার মানে স্বাচ্ছন্দ্যে চলে যাওয়ার খোরাক, আর $135 বছরে আমাদের জন্য দেওয়াটা তো কোনো ব্যাপারই না। একদিন একটা কফি, সপ্তাহে দুটো কফি,
সেইটাই বললাম যে যাদের কাছে অর্থ সহায় সম্পদ আছে, তারা যদি মনে করেন কোনো, যেমন সেভ দ্য চিলড্রেন কাজ করছে, এরকম অনেক আছে, আপনার অপটিমিস্ট আছে, এটা এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে যদি সাহায্য করতে চান, এককভাবে এক একজন শিশুকে বাড়িতে তুলে এনে সাহায্য করা সম্ভব নয় এবং সেটা খুব কাজেও লাগবে না, কিন্তু যদি একজনের জন্যও আমরা তাদেরকে অ্যাডাপ্ট করতে পারি, যেটা বলা হয় সেভ দ্য চিলড্রেনের সাহায্য করলে, সেই শিশুটির কতটা ভবিষ্যতের মানে নিশ্চয়তা আসে। 18 বছর বয়স পর্যন্ত লেখাপড়া শিখবে, খাওয়া দাওয়ার চিন্তা নেই, ভালো একটা আবাসিক এলাকায় এসে থাকতে পারবে। যাই হোক, এই মুহূর্তে সেলিম, আমি খুব চট করে তুমি যে একটি কবিতা ছড়া মতন আমার হাতে দিলে, আমার মনে হয় আমি এটা কিছুটা আমি অন্তত পড়তে চাই। তুমি এটা কখন লিখেছো?
আমি আসলে আজকে লিখেছি।
বাহ, আজকেই লিখেছো? হ্যাঁ, দেখছি তো আজকে 20 এপ্রিল 2018 শুক্রবার ম্যারিল্যান্ডে। সকালে লিখেছি?
সকালে লিখেছি।
আমি ফকির সেলিম, আপনারা জানেন এই নামে আমাদের সেলিম হোসেন, তিনি ছড়া কবিতা লেখেন, প্রবন্ধ নিবন্ধ লেখেন, তো তার একটি ছোট্ট লেখা আমি পড়ছি। এতিম, নাম কি, রুম কি, ভালো, মুখ তার কালো, চোখ ছলো ছলো, রুমকির সাথে চুমকি নামের অন্য একটি মেয়ে ফ্যাল ফ্যাল করে বিষাদের ঘরে দেখছিল শুধু যে, বাবলু হাবলু জমির ছমির রহিম করিম বাবু, হত দরিদ্র শরীর ক্ষুদ্র ক্ষুধার জ্বালায় কাবু, চামড়া ওদের কামড়ে রেখেছে সূক্ষ্ম চিকন হাড়ে, তবুও ওদের কচি মুখগুলো সবার নজর কাড়ে, ত্বক ভরে আছে শক করে যেন অগণিত সব গোটা নখগুলো সব এলোমেলো ভাবে বাড়ছে সূক্ষ্ম মোটা, রোদে পুড়ে ওই ক্ষুধে মানুষেরা তামাটে বর্ণে লাল, অন্য বস্ত্র শিক্ষাবিহীন ভাঙাচোরা সব গাল, জ্বর কাশি আর ঠান্ডার মতো অতি সাধারণ রোগে নিয়ত নিত্য জ্বালিয়ে পিত্ত এই শিশুগুলো ভোগে, ঘুম নেই চোখে রুম নেই যাতে এলিয়ে ক্ষুদ্র গা, ক্লান্তি মেটাবে শান্তি জোটাবে এতিম হতভাগা, বাপ নেই কারো, মা নেই কারো, নেই প্রিয়জন কেউ, বাচ্চাগুলোর বুক ভরা খালি দুঃখের কালো ঢেউ, শরণার্থীন জীবন তাদের শেকড়বিহীন প্রাণ, এতিম শিশুকে হাতিমের মতো হাত তুলে করদান। হ্যাঁ সেলিম, তোমার এই শেষের দুটি লাইন,
শেষের দুটি লাইন
আমরা বলছি যে সমাজকে সচেতন হতে হবে এবং অবশ্যই হাতিম তাইয়ের মতো হাত খুলে দান করে তাদের সাহায্যে এগিয়ে যেতে হবে।
আচ্ছা, এখন
ধন্যবাদ
না, এই সবাইকে মানে রোকেয়াপা একটু আগে যেটি বললেন যে পৃথিবীর যারা সামর্থ্যবান মানুষ তারা যদি একটু মানবিক আবেদন নিয়ে এই বিশ্বের অসহায় শিশুগুলোর দিকে তাকিয়ে এক কাপ কফি কিংবা এক কাপ চা পান করা বাদ দিয়ে তাদের জন্য $1 রেখে দেন, তাহলেই কিন্তু এরা সত্যি অপটিমিস্ট হয়ে উঠতে পারে ভবিষ্যতের জন্য। আরো একজন শ্রোতা আমাদের সঙ্গে আছেন,
আমরা কলটা নিয়ে নিই কারণ আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই। হ্যালো
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমি সবুজ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি।
ভাই, আপনার কাছ থেকে আগেই আমরা বলে দিচ্ছি যে আমরা অপর্ণা ব্যানার্জি, প্রফেসর অপর্ণা ব্যানার্জি যোগ দিতে চেয়েছিলেন ভারত থেকে, কিন্তু আমরা তার সাথে যোগাযোগ,
তিনি অসুস্থ হয়ে পড়েছেন,
অসুস্থ হয়ে পড়লেন বলেই তার কথা শোনাতে পারলাম না। কারণ ভারতেও রয়েছে শিশু অধিকার নিয়ে জাতিসংঘের সনদ রয়েছে, শিশু অধিকার দিবস পালন করা হয়, তা সত্ত্বেও বিভিন্ন সমাজে বিভিন্ন দেশে শিশুরা বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, আপনি বলুন।
হ্যাঁ, আজকে বিভিন্ন পত্রপত্রিকায় শিশুদের সম্পর্কে জেনে খুব ব্যথিত হচ্ছি, বিশেষ করে বর্তমান পরিস্থিতি তো আরো ভয়াবহ রূপ নিয়েছে। শিশুদের উপর এত অত্যাচারটা বেড়েছে, এবং একটুখানি আগেই আপনাদের চ্যানেল মারফত তিন অনাথের
বক্তব্য,
তো হৃদয়টা সত্যি ভারাক্রান্ত হয়ে গেল, মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কিন্তু করব কি, আমাদের এই দৃশ্য দেখা ছাড়া তো আর কিছু করার নেই। যারা পৃথিবীর গ্রামে গঞ্জে এ প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদের তো এই দৃশ্য বসে বসে দেখা ছাড়া উপায় কি। কিন্তু এতিমদের জন্য অনেকে যে কাজ করছে, আপনারা যে এত বলছেন, আমাদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন, এটা তো একটা আশার আলো, আশার কথা। আমি একটা একটু ভাবছিলাম, আপনাদের এই পোস্টটা গত কালকেই দেখেছি, এতিমদের নিয়ে কি সাহায্য করতে পারি আমরা। একজন আপনারা বারবার বললেন কথাটা, আমি একটু আলাদা করে বলছি যে আমরা যারা ভয়েস অফ আমেরিকা শুনি, রেডিও শুনি, আমাদের যে একটা বিশাল, আমাদের মধ্যে আমি মনে করি যে এই যে শ্রোতা সাম্রাজ্য আছে, সেই শ্রোতারা যদি মিলে আমরা এই অনাথদের জন্য এক শূন্যতম, ওই যে বলছিলাম এক কাপ কফি বা এক কাপ চায়ের পয়সা যদি আমরা একটা জায়গায় ফান্ড করে দিয়ে পাঠানোর ব্যবস্থা করতে পারি, সকল শ্রোতাদের কাছে আমার এই আবেদনটা যদি আপনারা একটু ভেবে দেখেন। বিশেষ করে বাংলাদেশে অনেক বেশি বেশি অনেক
ক্লাব আছে,
আমার এলাকায় যেমন খুব একটা নেই, কিন্তু আমরা যদি এই ক্লাব গুলোর কাছে আবেদন রাখি, সেগুলো সদস্যরা যদি কিছু একটা আমরা ভাবি, এইটা করা যায় কিনা, আপনারা আপনাদের মাধ্যমে আমি আবেদন রাখছি।
আর
শিশুদের জন্য আমি অনেক অনাথ শিশুদের জন্য আমি আমার সমবেদনা ভালোবাসা আমি জানাচ্ছি। এই প্রান্ত থেকে আমি অসহায়, আমি তাদের মতো আমি অনাথ নিজেকে ফিল করছি।
অনেক ধন্যবাদ আপনাকে, শুভ বিশ্বাস,
আগামী দিনে তারাও অপটিমিস্টিক হয়ে উঠুক, মানুষের পাশে থাক, এই ভারাক্রান্ত মন নিয়ে আমি এই আবেদনটুকু রাখছি।
ধন্যবাদ আপনাকে। মাসুম বিল্লাহ ফোনে আছেন, হ্যালো।
আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আজকে খুব একটা সুন্দর অনুষ্ঠান, এখানে ভালো একটা আলোচনা হচ্ছে, সেই জন্য শুভেচ্ছা।
বলুন।
আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার দেখা মতে, আমি গাজীপুর শহরে বাস করি, আমার শহরে আশপাশে কিছু পরিবহন আছে, পরিবহন শ্রমিক হিসেবে, যেমন লেগুনা এবং মিনিবাস, এসব জায়গায় ওই বিশেষ করে এই শর্ট ডিস্টেন্সে, কম দূরত্বে এক উপজেলা থেকে আরেক উপজেলাতে যেসব পরিবহন গুলো ব্যবহার করা হয়, ওখানে শিশু শ্রমিকদেরকে ব্যবহার করা হয়। এখানে আমি দেখলাম 9 বছর, 10 বছর, 12 বছর, 15 বছরের অনেক সময় দেখা গেছে দুর্ঘটনায় কবলিত হয়ে এইসব শিশু অনেক সময় মারাও যায়, অঙ্গহানি হয়। তা আমি আমার আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে প্রস্তাব যে এদেরকে একটা সুব্যবস্থা করা হয়।
ধন্যবাদ আপনাকে,
অনেক ধন্যবাদ।
আপা, আমি একজনের একটা মন্তব্য এক লাইন শুধু পড়তে চাই। সাইফুল বাতেন টিটো আমাদের ফেসবুকে বিশাল একটি লেখা লিখেছেন এতিমদের অবস্থা নিয়ে, পুরো লেখাটা আমার কাছে আছে, কিন্তু এটা আপনারা দেখে নেবেন যদি আমাদের ফেসবুকে ঢোকেন, সেখানে আপনি লিঙ্ক পাবেন। এটা জানানোর জন্যই শুধু বললাম। এবার আমার মনে হয় শেষ 2 মিনিট আমরা দুজন অতিথির 1 মিনিট 1 মিনিট করে বক্তব্য শুনতে পারি। ফাতেমা সাহেব রুমা,
ফাতেমা চাচা,
জি আমি একটা কথাই বলবো যে সবার একটাই প্রশ্ন, আমরা কি করতে পারি। আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের করণীয় অনেক কিছুই আছে। রোকেয়াপা যেটা বললেন যে একটা বাচ্চাকে ঘরে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা নেই, কিন্তু আমাদেরকে একটু অনলাইনে গিয়ে সার্চ করতে হবে যে আমাদের আশেপাশে কোথায় একটা রেপুটেবল সংগঠন আছে যেখানে গিয়ে আমরা প্রথমত জানতে পারি যে সংগঠনটা ব্যাকগ্রাউন্ড কি, যখন আমরা সংগঠনটাকে বিশ্বাস করতে পারবো সেখানে আমাদের যা যা সামর্থ্য সেটা দিয়ে কিন্তু আমরা
ধন্যবাদ ফাতেমা। আমাদের অর্থনীতিবিদ মাহফুজ কবিরের কাছে যেতে হয়, কারণ খুব সংক্ষেপে উনি উপসংহার টানবেন।
আপনি এক বাক্যে যদি বলেন সবচেয়ে সুবিধা হয়।
আমি এর সঙ্গে সম্পূর্ণ একমত, সামাজিক পুঁজি এবং সামাজিক দায়িত্ব দুটো যদি আমরা ঠিক মতো পালন করি তাহলে আমাদের মনে হয় যে এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়।
ধন্যবাদ। তো সেলিম, আমাদের তো আজকে উঠতে হয়, আমার মনে হয় যথেষ্টই আমরা আলোচনা করলাম, অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে যোগ দিলেন, ফেসবুকে মন্তব্য পাঠালেন, দেখলেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।
আপনারা সবাই ভালো থাকবেন এবং বিশ্বের সকল এতিমদের প্রতি সহানুভূতিশীল হবেন, মানবিক মানুষ করে তাদেরকে গড়ে তুলতে সহায়তা করবেন। ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুটিনকে ওয়াশিংটনে যাওয়ার যে আমন্ত্রণ জানিয়েছেন সেই প্রস্তাব তিনি গ্রহণ করতে আগ্রহী। রাষ্ট্রপরিচালিত রিয়া নভস্টি সংবাদ সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ জানিয়েছেন, পুটিন এই ধরনের বৈঠকের জন্য প্রস্তুত। লাভরভ বলেন, আমরা এই তথ্য পেয়েছি যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টেলিফোন বার্তায় যে আমন্ত্রণ জানিয়েছেন সে সম্পর্কে সবাই অবগত এবং এতে কোনো গোপনীয়তা নেই। পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে আরেকটি রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত নেই। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেনের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পর তারা এই কথা জানায়। তবে ওয়াশিংটনের কর্মকর্তা এবং তার মিত্ররা এ বিষয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেছেন। পশ্চিমবাংলার নির্বাচন কমিশনকে শুক্রবার কলকাতা হাইকোর্ট নতুন করে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট তৈরি করার জন্য স্পষ্ট নির্দেশ দিল। মনোনয়ন জমা দেওয়ার বাড়তি একদিন সময় দেওয়ার কথাও তারা বলেছে। বিষয়টি নিয়ে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
গত 9 এপ্রিল মনোনয়ন জমার জন্য একটা দিন বাড়ানোর নির্দেশ জারি করেও পরের দিনই তা প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সন্ত্রাসের জন্য সমস্ত ইচ্ছুক প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ ওঠাতেই দিন বাড়িয়েছিল কমিশন। এরপর একের পর এক আদালতে মামলার শেষে এই রায় হয়েছে। বিরোধী দলগুলি খুশি, কমিশন বা তৃণমূল কংগ্রেস এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করবে এমনও কোনো ইঙ্গিত শুক্রবার সন্ধে পর্যন্ত মেলেনি। তবে নির্বাচন পিছিয়ে তো গেল, কিন্তু অনুষ্ঠিত হবে কবে সে কথা এখনো জানায়নি কমিশন। আরও পিছিয়ে গেলে রমজান ও বর্ষা নেমে যাবার একটা আশঙ্কা কিন্তু রয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশে শুক্রবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 5 জন অসামরিক লোক প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত 10 জন আহত হয়েছে। স্থানীয় সরকারের মুখপাত্র ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন যে যারা ওই হামলার শিকার হয়েছেন তারা একটি গাড়িতে নাঙ্গারহারের রাজধানী জালালাবাদ থেকে হাসকামিনা শহরে যাওয়ার পথে রাস্তায় পেতে রাখা বোমার সঙ্গে গাড়িটি ধাক্কা লাগার ফলে বিস্ফোরণ ঘটে। বিশ্লেষকেরা জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সিআইএ পরিচালক মাইক পম্পিও যে গোপনে পিয়ংইয়ং সফর করেছেন তা বিশেষ ইতিবাচক ইঙ্গিত বহন করে। তারা বলেন, যুক্তরাষ্ট্র সুবুদ্ধি সম্পন্ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে যাতে করে এই আলোচনার মধ্য দিয়ে ওয়াশিংটন এবং পিয়ংইয়ং এর মধ্যে একটি শীর্ষ বৈঠকের প্রস্তুতি গ্রহণের সম্ভাবনা আরও বাড়ে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন প্যাট্রিক ডেয়া।
ফেসবুক লাইভে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, এবং যারা রেডিওতে আমাদের এই আলোচনা শুনেছেন, এই অনুষ্ঠান শুনে তাদের সবাইকে ধন্যবাদ। আমি সঞ্জানা ফিরোজ আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.